আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, গত সপ্তাহে আমরা সিরাতুন্নবীর আলোচনা শুনে এসেছি। তবুকের যুদ্ধে যে তিনজন সাহাবি কোনো ওজর ছাড়াই যোগদান থেকে বিরত থেকেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের তওবা কবুল না হওয়া পর্যন্ত, আল্লাহ তাআলা তাদের ফয়সালা করে না দেওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সামাজিক বয়কটের যে হুকুম দিয়েছিলেন সেটা প্রায় অনেক দিন ওনারা পার করলেন। এরপরে আল্লাহ তাআলা তাদের তাওবার ঘোষণা দিয়ে কোরআনে পাকের আয়াত যখন তেলাওয়াত করেছেন, তারপরে গিয়ে ওনারা আলহামদুলিল্লাহ সামাজিক বয়কটের থেকে মুক্তি পেয়েছেন এবং ওনারা আল্লাহ তাআলার শুকর আদায় করেছেন। এই যে তাবুক, গোটা তাবুকের যুদ্ধ বা যুদ্ধ আসলে তো হয়নি কিন্তু অভিযান হয়েছে, 50 দিনের এই অভিযান, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছ থেকে আমরা কি শিখলাম? এবং এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সর্বশেষ অভিযান, যুদ্ধাভিযান। এরপরে তিনি আর মাত্র এক দেড় বছর দুই বছর বা দুই বছর আরো কম সময় হায়াত পেয়েছেন, এবং এই যুদ্ধ থেকে মুসলিম উম্মাকে তিনি অনেক কিছু শিখার ব্যবস্থা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের তারবিয়া তালিমের পরবর্তী পর্যায়ে উম্মতে মুসলিমা যখন তাদেরকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেবেন, কিভাবে তারা দেশ পরিচালনা করবেন, কিভাবে সমর অভিযান পরিচালনা করবেন, এই অনেক কিছু তারবিয়া সেখান থেকে আমরা পেয়েছি। সেগুলো অনেক শিক্ষাগুলোকে নিয়ে ওলামায়ে কেরাম ডিসকাশন করেছেন, আমরা তার কিছু শিক্ষা আজকে নেওয়ার চেষ্টা করব যে তবুকের অভিযান থেকে মুসলিম উম্মার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম কি শিখলেন। একটি মদিনার ছোট্ট শহর কেন্দ্রিক যে মদিনার সমাজ গড়ে উঠেছিল বদর উহুদ খন্দকের পরে, আরেকটু পরিধি বাড়লো এবং আস্তে আস্তে করে বিভিন্ন কবিলার লোকগুলো ইসলামের ভিতরে প্রবেশ করার কারণে মদিনার রাষ্ট্র ব্যবস্থাটা ইনডাইরেক্টলি কিভাবে একটা পূর্ণতায় রূপ নিল, তার আগে মদিনা মক্কায় কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কবিলা কেন্দ্রিক, বংশ কেন্দ্রিক, বংশের এখনো যেভাবে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এলাকায় এরকম কবিলা ভিত্তিক গোত্র ভিত্তিক এই জাতীয় যে সিস্টেম আছে, সেই সিস্টেম থেকে হঠাৎ করে একদিনেই কোনো বিপ্লব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ মক্কা জীবনে 13 বছর তার বিয়েতের কাজ করেছেন, কিন্তু মদিনায় 10 বছর বা এই 8-9 বছরে তিনি তবুক যুদ্ধের পর্যায়ে গিয়ে যেভাবে একটি সুন্দর রাষ্ট্রের গোড়াপত্তন করে দিলেন এবং এটা আস্তে করে হয়ে গেল, হঠাৎ করে একদিন বিপ্লব করে, রক্তক্ষয়ী বিপ্লব করে তিনি কিছু করলেন না, মানুষকে তিনি বুঝিয়েছেন, কনভিন্স করেছেন এবং সুন্দর ব্যবস্থা দিকে মানুষকে তিনি আকর্ষণ সৃষ্টি করে, উৎসাহিত করে, আগ্রহ পয়দা করে নিয়ে এসেছেন। আরবের এই যারা বিভিন্ন কবিলায় বসবাস করত, মরুদ্যানে বসবাস করত, যাযাবর প্রকৃতি ছিল, তারা কোনো রাষ্ট্র ব্যবস্থার কোনো সিস্টেমই জানার কথা না, তাদেরকে কিভাবে একটা সিস্টেমে তিনি নিয়ে এসেছেন এবং এখানে ভুল ত্রুটিগুলাকে কিভাবে সংশোধন করতে হবে, বিশেষ করে ইসলামী রাষ্ট্র যদি কখনো কায়েম হয়, ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী, তারপরে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন শৃঙ্খলা, এবং কেউ যদি অন্যায় করে ফলে করে ফেলে তাকে শাস্তি কিভাবে দিতে হবে, সেভাবে সে কিভাবে সেটাকে মেনে নিবে, শুধু শাস্তি নয়, শাস্তি দিয়ে ইসলামের দিকে লোকদেরকে আনা যায় না, বরঞ্চ কেউ ভুল করে ফেললে তার ভিতরে রিয়েলাইজেশনের অনুভূতির যে আমি ভুল করেছি, তার শোধরানোর চিন্তা ব্যাপকভাবে কিভাবে দিয়ে মানুষকে কারেকশন করা যায়, ইসলাম এসেছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য নয়, অন্যায় করে ফেললেও মানুষকে কিভাবে শোধরানো যায়, সংশোধনের দিকে নিয়ে আসা যায়, এই সুন্দর ফর্মুলাগুলো আমরা এখান থেকে শিখি। এক নম্বরে আমরা আসি যে তিনজন সাহাবি যাদের এই কাহিনী আমরা তখন শুনলাম, তো তার মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার এবং হেলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রাবিয়া এই তিনজনের শিক্ষাটাকে আগে আমরা যাই। এক নম্বরে হলো যে ওনারা তিনজন মিথ্যার আশ্রয় নেননি, ভুল করেছেন, নাফসের ওয়াসওয়াসায় পড়ে বড় ধরনের গুনাহ হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কাউকে অ্যালাউ করেননি অভিযানে না যেতে ওজর ছাড়া, কিন্তু তারা এটা করে ফেলেছেন। ওনারা চাইলে অন্যদের মতো মিথ্যা কথা বলে একটা মিথ্যা ওজর দেখিয়ে পার হয়ে যেতে পারতেন, কিন্তু ওনারা সত্যবাদীটাকে ধরেছেন। আল্লাহ তাআলা এই সত্য কথা বলাকে অনেক পছন্দ করে। আমি আপনি জীবনে ছোটখাটো অনেক বিপদে পড়ে যেতে পারি, একটু বেকায়দায় পড়ে যেতে পারি, সেখানে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো যে একটু মিথ্যার আশ্রয় নিয়ে শর্টকাট কোনো রকমের ঝামেলা থেকে না পড়ে পার হয়ে যাই, এটা একটা মানুষের খুব সহজ বুদ্ধি কাজ করে। আরেকটা হলো যে আমি সত্যতার উপরে টিকে থাকবো, সত্যবাদিতার উপরে টিকে থাকবো, আমি কখনোই মিথ্যার আশ্রয় নেব না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য দরজা খুলে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আমায় ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি সত্যি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার কারণে হারামের দিকে গেল না, মিথ্যার দিকে গেল না, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কঠিন সমস্যার ভিতরেও একটা রাস্তা বের করে দেবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে হকের উপরে থাকলে আল্লাহ তাআলা বিপদ আসলেও আল্লাহ তাআলা তাকে বিপদের কারণে একদম নিঃশেষ করে দেবেন না, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থেকে তাকে একটা রাস্তা বের করে দেবেন। কিছুক্ষণ পরীক্ষা হচ্ছে, একটু কষ্ট পার হয়ে যেতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সে ঠেকে যাবে না, শেষ পর্যন্ত সে অপমানিত হবে না, শেষ পর্যন্ত সে তার শানকে আল্লাহ তাআলা আরো বড় করে দেবেন। এটা আমরা শিখলাম যে ওনারা সত্যবাদী তার আশ্রয় নিয়েছেন, এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা তাওবাতেই বলেছেন, সূরা তাওবার মধ্যে সবচেয়ে বেশি একসঙ্গে যুদ্ধ সংক্রান্ত আয়াতগুলো এসেছে। এই তাবুক যুদ্ধ উপলক্ষে আল্লাহ তাআলা এত এতগুলো আয়াত নাজিল করেছেন, যেগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় আছে। সেখানে এই সূরা তাওবারই 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তোমরা সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমাদের উঠা বসা চলাফেরা যেন যারা সত্য কথা বলে এদের সঙ্গে চলাফেরা করো, যদি তুমি অসত্য কথা যারা বলে, মিথ্যা কথা যারা বলে, যারা কথা বানাই বলতে পারে, এদের সঙ্গে বেশি চলাফেরা করো না, তাহলে ওদের অভ্যাস তোমাদেরকে নষ্ট করে ফেলবে, তোমাদেরকে ওয়াসওয়াসা দেবে, কুমন্ত্রণা দেবে যে ওইরকম করিতে পারা যায় দেখা যায়। সত্যবাদীদের সঙ্গে থাকো এবং সত্য কথা বলার কি স্বভাব আছে, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ যখন সত্য কথা বলে সত্যবাদীদের পথে থাকে, সৎ পথে থাকে, তখন আল্লাহ তাআলা তার মুখে দিয়ে সহজে কোনো মিথ্যা কথা আসে না, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়ে যান, ইকতাবু ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহ তাআলার কাছে তার যে লিস্ট আছে, আল্লাহর কাছে যে সত্যবাদীদের লিস্ট আছে, এই লিস্টের মধ্যে তার নাম ঢুকে যায় এবং তার পরিচয় হয়ে যায় সিদ্দিক। সিদ্দিক হলো ইমানদারদের মধ্যে ভেরি হাই লেভেল। আর কোন লোক যখন সহজেই মিথ্যা কথা বলে, মিথ্যা ইউজ টু হয়ে যায়, মিথ্যা কথা বলা খুবই ইজি, মিথ্যা কথা বলে কত লোককে ধোকা দিয়েছে, সব জায়গায় পার হয়ে গেছে মনে হয় যেন, তো এরকম এক্সপার্ট মিথ্যাবাদী হতে হতে মিথ্যা তার একদম রোগ হয়ে যায়, কোনো জায়গায় সত্য কথা মনে হয় যেন বলতে পারে না, তখন এই ব্যক্তির পরিচয় হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, নাম ঢুকানো হয় কাজ্জাব হিসাবে, মিথ্যাবাদীদের তালিকায় তার নাম লেখা হয়ে যায়। তো আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি যায় তার নাম লেখা আছে মিথ্যাবাদীদের তালিকায়, তাহলে তার হাসর কি হতে পারে চিন্তা করে দেখি আমরা, নাউযুবিল্লাহ, এরকম পরিস্থিতি থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। তাহলে সত্যবাদীদের কারণে তিনজন সাহাবিকে আল্লাহ তাআলা তাদের তওবা পাবলিকলি কোরআনে নাজিল করে ডিক্লার করে দিলেন, এত শানদার তারা হয়ে গেলেন। এই একটুখানি অল্প কয়দিনের অপমান কিচ্ছু না, এখন সবাই তাদেরকে মোবারকবাদ জানাচ্ছে, তাদের জন্য তাদের শানটা আগের তুলনায় একটুও কম নেই, আরো বেড়ে গেছে, কারণ তাদের কথা, তিনজনের কথায় কোরআন শরীফে তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। এরপরে আরেকটা শিক্ষা আমরা এবার যাই এই তিনজনের ঘটনা থেকে, সেটা কি, যে কেউ যদি কোনো কোনো সময় কোনো সিস্টেম ইসলামী রাষ্ট্রের অথবা ইসলামী কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি কেউ কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করে, নীতি বিরোধী কিছু করে ফেলে, শরীয়ত বিরোধী কিছু করে ফেলে তাহলে তাকে কিছু শাস্তি দেওয়া যেতে পারে। মনে করেন ইসলামী কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে, কোনো মাদ্রাসা ইসলামী শিক্ষা, তাহলে সেখানে ক্লাসে দুষ্টমি করেছে, ক্লাসে পরিবেশ নষ্ট করেছে, টিচারকে ঠিক মতো পড়াতে দেয়নি, যেটা এই দেশে একটা কমন সমস্যা, ক্লাসরুম কন্ট্রোল করা টিচারদের বিরাট হেডেক, পড়াবে কি, আগে সব বাচ্চাদেরকে ঠিক রাখা, গন্ডগোল করে না, এটা হলো মহা এক বিপদ। এই কারণে অনেক টিচাররা এই দেশে ক্লাস থেকে মানে শিক্ষকতা থেকে বিদায় নেয়, কারণ ছাত্রদেরকে কন্ট্রোল করা যায় না, আর মারধর করা কোন নিয়ম তো নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনকে এক ধরনের কি বলা যায় এটাকে ডিটেনশনের মতো দিলেন আর কি, যে তোমরা গৃহবন্দী হয়ে থাকবে, তোমাদের সঙ্গে কথা বলবে না, এক ধরনের বয়কট। এটার থেকে এই ডিটেনশনের কিছু মিল আছে। আসলে ইসলাম থেকে, কোরআন থেকে, সিরাতে পাক থেকে অন্য অন্য জাতিরাও অনেক শিক্ষা নিয়েছে, যে ছাত্রকে যখন ইয়ে হয়ে যায়, ক্লাস শেষ হয়ে যায়, তখন এদেশের স্কুলে ছাত্রদেরকে ডিটেনশন দেয় এক ঘন্টার জন্য, দেড় ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য, তাই না, যে তাতে করে তার এই যে সে অন্যায় করে সেটা শাস্তি হোক। তার সঙ্গে তখন কেউ কথা বলবে না, তাকে এক জায়গায় এইভাবে আটক করে রাখা হচ্ছে। এটা একটা লেসন হতে পারে যে ইসলামী প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের অসুবিধা কেউ করে তাহলে তাকে এই জাতীয় ডিটেনশনের মতো কিছু একটা শাস্তি দেওয়া যেতে পারে, যাতে তার কারেকশন হয়। কিন্তু শুধু শাস্তি দেওয়া উদ্দেশ্য নয়, তার কারেকশনের জন্য তাকে সেভাবে মোটিভেশন দেওয়া দরকার আছে। শুধু শাস্তি দিলে ফেল করবে সিস্টেম, শাস্তির পাশাপাশি তার সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে তাকে উৎসাহিত করা, তার ইমানের দিকে তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করা, তার সংশোধনের জন্য ব্যবস্থা করা, ছাত্রটাকে বোঝানো। খালি যদি তাকে ডিটেনশন দিয়ে দেয়া তাহলে তার ভিতরে জিদ তৈরি হবে, তাকে টিচার আবার ডাকবে বলে শোনো সবাই বাড়িতে চলে গেলে তুমি বসে আসা, এখন দেখছো কেন হয়েছে জানো, তুমি কি করেছিলে তোমার এখন মনে পড়ে, তাহলে সামনের দিকে তুমি এরকম পরিস্থিতি আর কি ফেস করতে চাও, তুমি এরকম করো না, তাহলে তো তুমি সবার সঙ্গে ছুটি হলে বাড়িতে চলে যাবে। তাহলে মোটিভেশনও দিতে হবে, খালি পানিশমেন্ট দিস ইজ রং, এটা ওয়াক করবে না, এটা মানুষকে আরো বিদ্রোহী করবে, ছাত্রদের কাছে আরো বিদ্রোহী করবে। আপনি যদি সপ্তাহে এরকম প্রতিদিন স্টুডেন্টকে ডিটেনশন দেন একবার দুইবার, তাহলে দেখবেন যে সে বলবে যে আই ডোন্ট কেয়ার, দেখি তোরা কত ডিটেনশন দিতে পারিস আমাকে, তার ভিতরে জিদ চেতে যাবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামদেরকে এই তারবিয়ত দিয়েছিলেন যে দিনের কারণে যদি তাদেরকে কোনো এরকম অ্যাকশন নিতে হয় তাহলে তারা সেটাকে সেভাবে নেবে, তারা তওবা ইস্তিগফার করবে এবং আল্লাহ তাআলার কাছে তারা মাফ চাইবে, কাঁদবে, এরকম একটা পরিবেশ থাকা দরকার ইসলামের ভিতরে। এরপর আরেকটা শিক্ষা আমরা পাই, যে সেটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকবেন, যেখানে সত্যিকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল্লাহ সুযোগ দিবেন, সেখানে ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন অথবা তারা দায়িত্বশীল বর্গ হবেন, তাদের কথাগুলোকে মানা এটা ইমানি দায়িত্ব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, তাদের এই সুন্দর শরীয়ত সম্মত কাজগুলোকে যারা ইখলাসের সাথে এগুলো করে এবং যাদের উদ্দেশ্য থাকে মানুষকে সংশোধন করা, এরকম একটা সুন্দর পরিবেশে সবাই তাদের কথা শোনা মানা। এই জন্য সাহাবায়ে কেরামরা যাদেরকে তিনি সবাইকে বলে দিয়েছেন এই তিনজনের সঙ্গে তোমরা কেউ কথা বলবে না, তারা সেটাকে মেনটেন করেছেন। এবং তার কাজিন ছিল, কাজিনও তার সঙ্গে কথা বলেন নাই, কাবে ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন তিনবার বলেন যে তুমি আল্লাহর কসম করে বলো আমি কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি না, তিনি ইয়েস নো কোনো আনসার করেননি। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে এত মহব্বত করেছেন, তাদের নির্দেশকে এভাবে অক্ষরে অক্ষরে পালন করেছেন। তারপরে হচ্ছে যে শত অবস্থাতেও সাহাবায়ে কেরাম তাদের ইমানে এত মজবুতি ছিল যে তাদেরকে কখনোই আল্লাহ এবং তার রাসূল থেকে বিগড়ানো যায়নি, একটা শাস্তি ফেস করছেন কিন্তু ইমান এর এত ইমানের বলে বলিয়ান যে আল্লাহ তাআলার এই ফয়সালাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্তকে অনেকদিন পর্যন্ত মেনে নিলেন, সবার সঙ্গে সামাজিক বয়কটটাকে মোকাবিলা করলেন ধৈর্যের সাথে, কষ্ট অনেক হয়েছে কিন্তু কোনো রিয়াকশন দেখাননি, কোনো রিয়াকশন দেখাননি। এমনকি তাদের সামনে আরো বড় পরীক্ষা এসে গেল যখন কাবা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে রোমান বাদশার চিঠি আসলো, সে লিখে পাঠালো আমি জানি যে তোমার নবী তোমাকে তোমাদের ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বললে যে তিনি তোমাদেরকে কিভাবে কষ্ট দিচ্ছেন, তোমার প্রতি অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন, তোমাকে তোমাকে সামাজিক বয়কট করে হেনস্থা করা হয়েছে, আসো আমি তোমাকে সাহায্য করব, আমার এখানে দরকার চলে আসো, আমি তোমাকে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আমি হেল্প করব। কিন্তু তিনি এটাকে সাড়া দেননি। আমাদের ইমান এমন ছিল এবং তারা দিনকে আখেরাতকে প্রাধান্য কিভাবে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। আর এই সময় যে কোনো পরিস্থিতিতেই মানুষের মন যখন দুর্বল থাকে তখন কিন্তু শয়তানের সুযোগ নেওয়া খুব ইজি হয়ে যায়, ইসলামের দুশ্মনরা কাজে লাগাতে পারে। এইটাও আমাদের জন্য শিক্ষা যে ইসলামের দুশ্মনরা খালি অপেক্ষায় থাকবে যে মুসলিম উম্মার মধ্যে কিভাবে কিছু লোককে শয়তানের তরিকা নিয়ে ইসলামের ক্ষতি করা যায়। ওনারা সেখানে শক্তভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেছেন, এমনকি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখন রোমান বাদশাহের চিঠি পেলাম তাই বললাম যে হায়রে আমি কি মুসিবতে আসি, আল্লাহর দুশ্মন আমাকে টার্গেট করে ফেলেছে, আমাকে ব্যবহার করতে চায়, তাহলে আমি কত নিচে নেমে গেছি। উনি আরো পরেশান হয়ে গেছেন, আল্লাহ আমি এই লেভেলে চলে গেলাম, আল্লাহর দুশ্মন আমার প্রতি সহানুভূতি দেখা। পরের শিক্ষা হচ্ছে যে তাওবা মানুষের জন্য সবচেয়ে বড় একটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। গুনাহ আমরা তো সবাই করি, কিন্তু গুনার পরে যদি আমরা তাওবা করে ফেলি তাহলে এই তাওবাটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় নিয়ামত হয়ে যায়। গুনার কারণে তাওবা কবুল হয়ে গেলে পুরস্কারটা এত বড়, বান্দার অবস্থা তাওবার আগে গুনার আগে যে ভালো ছিল তার থেকে আরো কয়েক গুণ ভালো হয়ে গেল এখন সে। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে বাকি বলেছেন যারা নিজের হয়ে জুলুম করেছে তাদেরকে তিনি বলে শোনাচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি অনেক গুনাহ করে ফেলেছ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তো সব গুনাহ মাফ করে দেন। তুমি আল্লাহর কাছে সেভাবে আসো, চাও এই আশা নিয়ে, ভরসা নিয়ে, এই তাওয়াক্কল করে, সিরিয়াস তওবা করে আল্লাহর কাছে তুমি আসো, আসো আল্লাহ তোমাকে ফেরত দেবেন না, আল্লাহ তোমাকে বরণ করে নেবেন, আল্লাহ তোমাকে কবুল করবেন। আল্লাহ তাআলা যদি তোমার তওবাকে কবুল করে তাহলে তোমার জন্য কি আছে, গুনাহগারের জন্য কি আছে? তওবা কবুল হয়ে গেলে শুধু গুনাহ মাফ নয়, আরো বড় পুরস্কার আছে। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই লোকগুলোর জন্য শুধু তওবা কবুল হয়ে গুনাহ মাফ নয়, তাদের যে গুনাহ করেছিল গুনাহগুলোকে আল্লাহ তাআলা এখন নেকি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমতের কোন সীমা আছে? পৃথিবীতে কোনো মানুষ যদি আপনার কাছে অন্যায় করে, আপনাকে খুবই কষ্ট দিয়েছে, পরে একসময় আসলে আপনি মাফ করে দেন, এখন বেচারা এত এতভাবে বলে মাফ না করিয়ে পারেন না, নিজের কাছে সংকোচ লাগে, তো বলে আচ্ছা যা মাফ করে দিলে, কিন্তু বনের ভিতরে এখনো কষ্ট আছে, যায় না সহজে কষ্ট, ঠিক না? এটা আমাদের এরকম হয়। আর যদি বলি যে না ঠিক আছে তুমি যখন করছো তোমাকে আমি এখন আরো অনেক কিছু দিয়ে দেবো, পুরস্কার দিব, অনেক কিছু দিব, এদের কেমনি যাব, মন থেকে তো সরাইতেই পারি না এখন। কিন্তু আল্লাহ তাআলা এত গাফুর রহিম, তিনি সবগুলো মাফ করে দিয়ে আরো অতিরিক্ত গুনাহগুলোকে এখন নেকি বানিয়ে দিচ্ছেন। তাহলে তওবা মুমিনের জন্য একটা বিরাট নিয়ামত। তওবা যদি কবুল হয়ে যায় সেই ব্যক্তির শান যে কত আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্য আমাদের গুনাহগুলোর কথা মনে করে যখনই মনে পড়ে তওবা করা উচিত, এবং এত আশা করে যে আমার আল্লাহ তো আমি যে বলছি চোখের পানি ফেলেছি, আমার আল্লাহ এটাকে ফেরত দেবেন না, এই কনফিডেন্স নিয়ে, কারণ আমার আল্লাহ এত গাফুর এত রাহিম, তিনি নিজে বলে দিয়েছেন কোরআনে পাকে, তিনি যে কথা বলেছেন সেই কথা কি তিনি কার্যকরী করবেন না? এটা কি আমাদের মতো এই কাজ করে এত টাকা দেবো পরে আর দেই না? তো আল্লাহ তাআলা যে কথা বলবেন সেই কথা তিনি ঠিক রাখবেন না? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তো কখনো ওয়াদা লক্ষণ ভঙ্গন করেন না। এই শিক্ষা আমরা পেলাম যে ওনারা কেমন খুশি হয়েছে তওবা করার কারণে। ওনারা জানেন তওবার মধ্যে কি নিয়ামত আছে, যখনই আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ ওনাদের কাছে চলে গেল ওনারা কি করলেন, সেজদায় পড়ে গেলেন, এমনকি আমরা তো শুধু একটি হাদিস শুনেছি তিনজনের মধ্যে একজনের, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, লম্বা হাদিস শুনলাম গত সপ্তাহে, আর বাকি দুইজনেরটা এত বিস্তারিত রেওয়ায়ত আসে নাই, রেওয়ায়ত ওনার কাছ থেকে আসে, ওই দুইজনের খবরও কিছু টুকটাক এসেছে। তার মধ্যে একজন ছিলেন যিনি হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তিনজনের একজন, ওনার খবর হলো যে ওনাকে খবর দিয়েছিলেন যে ব্যক্তি দৌড়ে গিয়ে তওবা কবুলের খবর, তিনি হচ্ছেন সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি দৌড়ে গেলাম হেলালের কাছে, ও খারাজতু ইলা বনি ওয়াকিফ ফাবাশশারতুহু, আমি ওনাকে খবর দিয়ে দিলাম যে আপনাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ফেলেছেন। এই কথা শুনেই তিনি কি করলেন, ফাসাজাদা, তিনি সেজদায় পড়ে গেলেন। সাহাবী সাঈদ বলেন, কেমন সেজদা করলেন তিনি, ফামা দানান্তুহু ইয়ারফাউ রাসাহু হাত্তা তাখরুজা নাফসুহু, আমি দাঁড়িয়ে থাকলাম, তিনি সেজদা করলেন, এত লম্বা সেজদা, আমার কাছে মনে হয়েছে এই সেজদা বোধ হয় মৌতি হয়ে যাবে, উনি বোধহয় মাথা আর উঠাবেন না। সত্যি তারা তওবাকে চিনেছিলেন, তারা তওবার গুরুত্ব বুঝেছিলেন, তওবার ফজিলত তারা জানতেন, এবং আল্লাহ তাআলার প্রতি তাদের এই সম্পর্ক ছিল যে আল্লাহ তাআলা কিভাবে তার বান্দা তার কাছে আসলে তিনি কিভাবে খুশি হন। হাদিস কি এসেছে, বান্দা তুমি আমাদেরকে এক বিঘত আসলে আমি এক হাত তোমার দিকে দৌড়ে যাবো তোমাকে ধরার জন্য, উদ্ধার করার জন্য, তুমি আমাদেরকে এক হাত আসো আমি দুই হাত পরিমাণ যাব তোমার দিকে, তাহলে আল্লাহর গতি আমাদের থেকে বেশি আমাদেরকে মাফ করার জন্য, খালি আমাদের একটু উদ্যোগ নিতে হবে, তুমি আমার দিকে বান্দা হেঁটে আসলে আমি তোমার কাছে দৌড়ে যাব তোমাকে ধরার জন্য। আল্লাহ তাআলা কি দৌড়া লাগে নাকি, আল্লাহ কি হাঁটা লাগে নাকি, নাউজুবিল্লাহ, তিনি এগুলোর ঊর্ধ্বে, কেন ওইগুলো বললেন হাদিসে, হাদিসে কুদসিতে বললেন, আমাদেরকে উৎসাহিত করতে, তুমি আল্লাহর কাছে আসো, দেখবে আল্লাহ তোমার থেকে দ্রুত গতিতে আরো তোমাকে উদ্ধার করতে আসছে, তোমাকে হেল্প করতে আসছে। তো এই হাদিসে এই আবার আমরা পাই আর কি শিক্ষা, সেটা কি, যে কোন বড় নিয়ামত অর্জন হয়ে গেলে কি করা যায়, সাজদাতে শুকর আদায় করা যায়, এটা একটা সুন্দর আমল সাহাবারা অনেকে করেছেন। তাহলে সাজদার আমলটা একটা বড় কোনো নিয়ামত হয়ে গেলে বান্দা সাজদা করে ফেলে, তো আল্লাহ তাআলার কাছে তো আসলে নিয়ামতটা কার কারণে হয়েছে, কে দিয়েছেন নিয়ামতটা, আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমি সবার আগে আমার আত্মীয় স্বজনকে বলার আগে, হ্যাঁ দেখো দেখো আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, দেখো আমার বাংলাদেশে যারা এখনো আছে ব্রিটিশ হাই কমিশনে ভিসার ইন্তজার করে অ্যাপ্লাই করে বসে আছেন, পাওয়ার পরে দৌড় দিবে, আগে বাড়িতে ফোন করবে অথবা দৌড় দিবে পেয়ে গেছি। কিন্তু সাহাবিদের অবস্থা হলে আগে আল্লাহর কাছে শুকর আদায় করতেন, সাজদা শুকর করতেন, এটা একটা সুন্দর অ্যাটিটিউড, কারণ সমস্ত নিয়ামত কে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা, আল্লাহ আপনি যেটা দিবেন সেটা কেউ আটকাতে পারবে না, আর আপনি যেটা দেবেন না সেটা কেউ দিতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, আর আপনি দিতে চাইলে অথবা আপনি আটকে রাখলে উদ্ধার করে দিবে সেখান থেকে, সেটা করে দিবে, সেটা বন্ধ করে দিবে চেষ্টা তদবির করে, এই তদবির ক্ষমতা কারণে। বান্দা এই কথা চিন্তা করে আল্লাহ তাআলার কাছে আসে, সমস্ত নিয়ামত আল্লাহর কাছ থেকেই আসে, যত ভালো জিনিস আমি আপনি পেয়েছি সব আল্লাহ তাআলার কাছ থেকে আসে। এই জন্য নিয়ামতের শুকর আদায় করার জন্য প্রতিদিন সকালে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ শুকর আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে সুন্দর দিকে দিয়েছেন। তার মধ্যে একটা দিকের কি আছে, নিয়ামতের শুকর দিকের, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিয়ামাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আমার কাছে যে নিয়ামতটা আজকে সকালে আসছে, বা সকালে যত নিয়ামত নিয়ে ঘুম থেকে আমি উঠেছি, অথবা অন্য কারো কাছে যদি আজকে সকালে কোনো নিয়ামত থাকে, যত নিয়ামত নিয়ে তারা ঘুম থেকে উঠল, এই সমস্ত নিয়ামতগুলো শুধু আপনার কাছ থেকে এসেছে, আর কারো কাছ থেকে আসে। প্রতিদিন সন্ধ্যায় ওই যে কেটে আবার আসে, আল্লাহুম্মা মা আমসা বি মিন নিয়ামাতিন আও বি হাদিম বি আহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক, এই সন্ধ্যায় আমি যে ঘুমোতে যাচ্ছি, বা আমার সন্ধ্যা হলো আমার জীবনে, আমার সুন্দর স্বাস্থ্য, আমার কিছু টাকা পয়সা এখনো ব্যাংকের মধ্যে ভালোই আছে, আমার সুন্দর বাড়ি করে ফেলেছি, আমার সুন্দর বাচ্চা কাচ্চা দিয়েছেন, যাই আছে এই যেগুলো আমার পাশে আসে, আমাকে যেগুলো মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ, এগুলো সব একমাত্র আপনার কাছ থেকে আসছে, দুনিয়ার যাকে যার কাছে যা আছে সবই আপনার কাছ থেকে পাওয়া, কাজে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। আপনার কোনো শরিক নেই, আমাকে এই নিয়ামত দেওয়ার ব্যাপারে কারো কোনো কন্ট্রিবিউশন নাই। হ্যাঁ, কেউ হেল্প করতে পারে, তার হেল্প কবুল করবেন কি করবেন না আল্লাহর খুশি, তাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা তাকে হেল্প করাইতে পারেন, কিন্তু আসল স্যাংশন যিনি করেছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই আল্লাহর কাছে এই নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তার শুকর আদায় করা সবচেয়ে জরুরি। সাজদা সবসময় না করতে পারলেও কমপক্ষে কোনো সুসংবাদ পেয়ে গেলে, একটি দোয়া আমরা যদি করে ফেলি, ছোট্ট এক লাইনের একটি দোয়া, যদি যে কোনো সুসংবাদ আসে, যে কোনো ভালো কিছু অ্যাচিভ হয়ে যায়, যে কোনো ভালো কিছু পেলেন, ছোট হোক বড় হোক, আনন্দ লাগছে, তাহলে এটার কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তাআলার কাছে কিভাবে? আলহামদুলিল্লাহিল্লাযী বিনিমাতিহি তাতিমুস সলিহাত। সে আল্লাহর যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা যার নিয়ামতের বদৌলতে সমস্ত ভালো কাজগুলো সম্পন্ন হয়ে যায়, সমস্ত ভালো কাজ অ্যাচিভ হয়ে যায়, অর্জন হয়ে যায়, যার নিয়ামতের বদৌলতে সেই আল্লাহ শুকর আদায় করছি। এই ছোট্ট যদি সেজদা করার মতো সুযোগ না থাকে, অন্তত এই দোয়াটা করে নেওয়া উচিত। এরপরে আরেকটা জিনিস শিখলাম তিন সাহাবীর আমলের মধ্যে, যে কেউ ভালো কোনো সাংঘাতিক বিপদে আসেন, এই সময় একটা বড় সুখবর দিয়ে দিলে তাকে একটি পুরস্কার দেওয়া, খুব সুন্দর কাজ এটা। এটা একটা, সে আপনাকে এত বড় সুসংবাদ দিলেন আর আপনি তাকে খালি মুখে বিদায় করে দিলেন, এটা একেবারে কৃপণতার লক্ষণ, বখিলির লক্ষণ। আরবদের কতগুলো সুন্দর অভ্যাস আছে, এগুলোর মধ্যে একটা ছিল যে তারা কিছু তার নিজের গায়ের কাপড় খুলে দিয়েছেন। অবশ্য তখনকার জমানায় তো দরিদ্র অবস্থা, সহজে এক জোড়া কাপড় নেওয়া এত সহজ না, এটার ভ্যালু ছিল। এবং এটা আরবদের একটা স্টাইল ছিল, তার ভালো চাদর থাকলে, ভালো জিনিস থাকলে ওটা দিয়ে গিফট করে দিতেন, এবং সাহাবি এরা তাই করেছিলেন। এরপরে আমরা আরেকটি শিক্ষা পেলাম এই তিনজনের কাহিনী থেকে, যে যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, মুক্তি পেয়েছেন, তওবা কবুল করে ফেলেছেন আল্লাহ, এই খুশি প্রকাশ করতে খালি আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সেজদা দিয়েই দায়িত্ব পালন না, যে আল্লাহ আমি আপনার রাস্তায় অনেক দান করতে চাই। কি বলেন এক সাহাবি, যে আমার সব সম্পত্তি দিয়ে দেবো, দরকার নাই, ওই সামান্য একটু আছে, এটা আমার ফ্যামিলি চলবে। তিনি বলছেন না, আল্লাহ তালা তোমাকে উপকার করেছেন, সব আল্লাহকে এখন শোধ করে দিয়ে দিবা, দরকার নাই, আল্লাহ তালা এরকম তোমার থেকে চান না। তো বলে তাহলে অর্ধেক দিয়ে দেবো, অর্ধেক না, অর্ধেক টু মাছ, তাহলে তিন ভাগের এক ভাগ দেয়, ম্যাক্সিমাম তিন ভাগের এক ভাগ দেয়, সেটাও অনেক বেশি। তোমার সন্তানদেরকে যদি তুমি একটু ভালো হালতে রেখে যাও, এটা অনেক ভালো, যে সব আল্লাহর কাছে দান করে দিয়ে তোমার সন্তানরা মানুষের কাছে পরে হাত পাতবে, তার চেয়ে তাদের জন্য রেখে দেওয়াটাই ভালো। তাহলে এই যে তারপরেও দান করার মেন্টালিটি, বিপদে আপদে খুশি সকল হালতে দান করা, এটা একটা সুন্দর জিনিস। আল্লাহ আপনি এত কিছু সুখবর দিলেন, আপনি একটুও দান করছেন না, ডাজেন্ট লুক নাইস। এই হলো তিন সাহাবীর জীবন থেকে শিক্ষা। এখন আপনি গোটা তাবুকের অভিযানের 50 দিনের মধ্যে, এবং বিশাল অভিযান, সবচেয়ে বড় অভিযান, 30,000-এর অধিক সেনাবাহিনী সদস্য নিয়ে তিনি গিয়েছেন, যুদ্ধ না হয়ে ফেরত এসেছেন, লাভ হলো কি, হিসাব নিকাশ কি, এগুলোর অনেক বিষয় এখানে জানার আছে। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা এই তাবুক যুদ্ধের উপলক্ষে মুসলমানদেরকে যখন বলে দিলেন যে তোমাদের অনেক দায়িত্ব আছে, তোমাদের সঙ্গে যখন দুশ্মনের মোকাবিলা হবে, তখন তোমরা সেখানে ডাক আসলে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ডিফেন্ড করার জন্য, দুশ্মনের মোকাবিলা করার জন্য যখন ডাক আসবে, সাড়া দিতে হবে। সে কথা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুন্দর করে সূরা তাওবার 38-39 নম্বর আয়াতের মধ্যে, কি হলো যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, যুদ্ধের ময়দানে যেতে হবে, তখন তোমরা জমিনে একেবারে ভারী হয়ে পড়ে থাকো, জমিন থেকে উঠতে পারো না, জমিনকে কামড়ে ধরে থাকো, অরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমাদের দুনিয়ার মজাটা খুব বেশি লাগে, আখেরাতের তুলনায় দুনিয়ার প্রাধান্য দিয়েছ, দুনিয়ার প্রায়োরিটি দিয়েছ, দুনিয়া বেশি মজা লাগে আখেরাতের তুলনায়, দুনিয়ার জীবনের মজার জিনিস ভোগ করা তো অতি সামান্য, আখেরাতের তুলনায় কিছু না। যারা আজকে অনেক বড় লোক হয়েছেন, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়েছেন, তারা যা কামাই করেছেন তার কতটুকুন তারা ভোগ করবেন আমাকে বলেন, কতটুকুন ভোগ করবেন? এই যে বিল গেটস এত টাকা, তার এত বিলিয়নের মালিক, এরকম অনেক বড় বড় ধনীরা, এই টাকাগুলো সবগুলোকে সে ভোগ করতে পারবে? দেখবেন 10%ও ভোগ হয় কিনা আল্লাহ জানে, বাকি সব তার ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে পড়ে আছে। তাহলে কে ভোগ করবে? তার ছেলে পেলেরা। ছেলে কি ভালো হবে না দুষ্ট হবে না নষ্ট করবে না রাখবে, আল্লাহ তালাই ভালো জানেন। তো এইরকম তার এক্সাম্পল দিলাম, আমরা মুসলমানরাও যারা অনেক সম্পদ জমা করে রেখে যাই, অনেকগুলো বাড়ি কিনে রেখে যাই, তো এগুলো ছেলে মেয়ের জন্য এত করতে গিয়ে আমি সময়ই পেলাম না আল্লাহমুখী হওয়ার জন্য। কোরআন শরীফ পড়ার সময় নাই, তাসবিহগুলো করার সময় নাই, নিজের আমল দুরুস্ত করার কোনো খেয়াল নেই, আমি আছি শুধুমাত্র সম্পদ জোগাড় করা, এগুলার পেরেশানি সারা দিন। যত সম্পদ বেশি হবে সময় কি বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? বেশি দেওয়া লাগবে, ওগুলো হিসাব নিকা ঠিক রাখতে রাখতে অবস্থা কাহিল, কোনখান থেকে মেরে ফেলে, কোনখান থেকে কোন জায়গায় টাকা লস হয়ে যায়, এই পেরেশানি করতে 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 আমলের পরিমাণ একেবারেই কমে যাতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। তো দুনিয়াটা ভোগ বেশি করতে পারবে না, অথচ তাহলে দুনিয়ার ভোগটা আখেরাতের তুলনায় কিচ্ছু না, কিছুই না, কিছুই না। আসল ভোগ তো হবে জান্নাতে। এখন এত সুন্দর করে বোঝানোর পরে আল্লাহ তাআলা যদি মানুষ না বুঝে, যেটা মুনাফিকরা বুঝেনি, যদি না বুঝে তারপরে মিথ্যা উজর দিয়ে মিথ্যা বাহানা দিল, এই তিন সাহাবি এবং এর আগে আরো কয়েকজন সাহাবি মোট 10 জন বেজা ওজরে দুনিয়ার মজার কারণে মিস করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন, সাবধান করলেন, থ্রেট দিলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, তোমরা যদি আল্লাহ ডাকে এইভাবে সাড়া দিয়ে বের না হও আল্লাহ দিনের কাজের জন্য, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য যদি বের না হও, তাহলে তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। কঠিন শাস্তি আখেরাতে হবে, কঠিন শাস্তি দুনিয়াতে হতে পারে। আর কি করবেন আল্লাহ তাআলা, আরো বড় শাস্তি আছে, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা লিস্ট থেকে ফেলে দিবেন, তোমরা মুমিন হিসেবে আল্লাহর নিকট অর্জন করবে না, তোমাদের দিনের কাজে আল্লাহ আর তোমাদেরকে তৌফিকও দিবেন না, তোমাদের জায়গায় নতুন লোকদেরকে আল্লাহ নিয়ে আসবেন, অন্যদেরকে যাদেরকে দিয়ে আল্লাহ আরো বড় কাজ করাবে, তোমাদের চেয়ে ভালো ভূমিকা তারা পালন করবে। ওয়ালা তাদুরুহু শাইআ, তোমাদেরকে যে আল্লাহ তাআলা সরিয়ে দিলেন, তোমাদের থেকে অন্যদেরকে নিয়ে আসলেন, এখন তোমরা মিলে যদি বলো দেখি আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে ফেললেন, আল্লাহর কত ক্ষতি করা যায় দেখি এবার, পারবে? ওয়ালা তাদুরুহু শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। তারপরে আল্লাহ তাআলা আরো বললেন যে বের হওয়া লাগবেই, গুরুত্ব দিয়ে, এত গুরুত্ব দিয়ে বললেন সবাইকে বের হওয়া লাগবে যাদের সামর্থ্য আছে, একমাত্র মাযুর লোকেরা ছাড়া। সূরা তাওবার 41 নম্বর আয়াতে তিনি বলছেন, ইনফিরু খিফাফাও ওয়া ফিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা বেরিয়ে যাও, এই অভিযানে যাও, যাদের অনেক কিছু নেওয়ার খাদ্য সামগ্রী অনেক প্রস্তুতি আছে তারাও বের হও, যাদের নেওয়ার মতো তেমন কিছু নাই অল্প আছে পরিমাণ, এটা সহকারে বের হয়ে যাও, এনফুর খিফাফাও ওয়া সিকালা, ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ভারী সরঞ্জাম নিয়ে যদি বের হইতে পারো ভালো, না হলে যদি হালকাও থাকে সেটা নিয়েও বের হও, তাহলে কি হবে, আল্লাহ রাস্তায় তোমরা লড়াই করতে বের হয়ে যাও, জান এবং মাল নিয়ে যাও, বসে থেকো না। দালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো এটা তোমাদের জন্য অনেক ভালো, দুনিয়ার মধ্যে দুনিয়ার মজা খাওয়ার জন্য বসে না থেকে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলার কাজে সাড়া দিয়ে দৌড়ে যেতে যদি পারো, তোমাদের জন্য এটা অনেক খায়ের কল্যাণ, আখেরাতে তোমাদের নিশ্চিত মুক্তি তোমাদের ইন্তজার করবে, তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা আরো বলেছেন যে এভাবে যারা পেছনে পড়ে গেল, মুনাফিকের আচরণ করলো, কিন্তু তার মোকাবিলায় অনেক মোমেন আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েট করছেন, তাদের প্রশংসা করছেন, আল্লাহ তাআলা বলছেন লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুনাফিকদের বিপরীতে মুমিনদের মধ্যে আল্লাহর রাসূল থেকে শুরু করে তার পরবর্তী পর্যায়ে ইমানদারগণ তারা কোনো সংকোচ করেনি, পিছপা হয়নি, তারা দুধে দোদুল্যমানতায় থাকেনি, আর তারা ওনার সঙ্গে এগিয়ে এসেছে। জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান মাল নিয়ে তারা জিহাদে ঝাঁপিয়ে পড়েছিল। এই লোকগুনার জন্য সমস্ত কল্যাণ তাদের জন্যই একমাত্র, এবং তারাই হচ্ছে সত্যিকার কামিয়াব, সফল কাম। আর তারা খুব জ্ঞানী মনে করেছে, বুদ্ধিমান মনে করেছে, ফাঁকি দিয়ে নিজেকে নিরাপদে রেখে দিয়েছে। তারা বুদ্ধিমান নয়, তারা আসলে বোকা। যে ছেলে কষ্ট করে লেখাপড়া করে আপনার পরীক্ষায় পাশ করে, অনেক কষ্ট করে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, আর যে ছেলে ক্লাসে দুষ্টমি করেছে, ফাঁকে দিয়েছে, কাজ ঠিক মতো করেনি, রেজাল্টের দিন আসে তার কি অবস্থা, মুখটা কালো। আমাকে আমাদের এই প্রতিষ্ঠানেরই এখানে আমাদের লন্ডন স্টে একাডেমিতে পড়ে, তো দুই ছেলে, তো এক ছেলে ভালো আর আরেক ছেলে খালি ফাঁকি দেয়, লেখাপড়া অনেক ক্লাসে শুধু দুষ্টমি করে, খালি দুষ্টমি করে। তো যখন রেজাল্ট আসলো, জিসিএসসি রেজাল্ট, যে ছেলেটা দুষ্টমি করেছে তার চেহারা, তো যে ছেলেটা মোটামুটি ভালো পাস করেছে সে আমাকে বলল যে যে ছেলেটা খুব দুষ্টমি করতে ক্লাসে, তার রেজাল্ট নিতে এসে তার চেহারা এত মলিন হয়ে গেল, এত কালো হয়ে গেল তার চেহারা দেখে আমার খুব কষ্ট হয়েছে, ভালো ছেলেটা বলে আর কি যে ভালো রেজাল্ট করছে। তো আর টিচাররা বলতেছিল যে আজকে তুমি এত দুঃখিত ক্লান্ত কেন, কারণ সারা বছর টিচার দেখে ক্লাসে কষ্ট দিয়েছে, তো ক্লাসে কষ্ট দেয় কেন, ফুর্তি করে, জোক করে, আনন্দ করে, বাকিদেরকে হাসায়, ডিস্টার্ব করে, এতে এই দুষ্টুমিতে একটা এনজয়মেন্ট, তাই না? খুব এনজয় করেছে সে, আর এই অল্প সময় এনজয় করলো সামান্য, আর ক্ষতিটা অনেক বড় হয়ে গেল। আর যারা কষ্ট করে লেখাপড়া করেছে, তাদের রেজাল্টটা ভালো এসেছে, তাদের কপালটা খুলে গেল। তো আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে সত্যিকার কল্যাণ কাদের জন্য, সত্যিকার কামিয়াব কারা হলো, মুমিনগণ। মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম বাইনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, যারা মদিনা এবং তার আশেপাশে বিভিন্ন বেদুইন পল্লীতে বসবাস করেছে, তাদের জন্য কারোর জন্যই উচিত হয়নি, উচিত হবে না যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গ না দিয়ে নিজেরা পেছনে পড়ে থাকবে। এবং যারা কিছু ওজরওয়ালা ছিল, এদের কথাও আল্লাহ বলছেন যে যারা সফর করেছে, যখন তৃষ্ণা পেয়েছে, কষ্ট পেয়েছে, ক্লান্ত হয়েছে, ক্ষুধায় কষ্ট পেয়েছে আল্লাহ রাস্তায়, আর তারা যে কঠিন পথ পাড়ি দিয়েছে, যেটা পাড়ি দিয়ে তারা আল্লাহর দুশমন কাফেরদের মনে তারা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, আর এই যে তারা দুশ্মনকে হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছে, তাদেরকে মানসিকভাবে হলেও পরাস্ত করে দিয়েছিল, এই কাজগুলো যতগুলো পদক্ষেপ তারা দিয়েছে, প্রত্যেকটি দিন রাতের পদক্ষেপের বিনিময়ে তাদের আমল নামে আমলে সালেহ লেখা হয়েছে। ইন্নাল্লাহ লা ইয়ুযিউ আজরাল মুহসিনিন, নেককারদের কোনো আজরকে, কোনো পুরস্কারকে আল্লাহ তাআলা কখনো নষ্ট করবেন না, নেক আমলকে সুরক্ষিত করে আল্লাহ রেখে দেবেন কিয়ামতের দিন পুরস্কার দেওয়ার জন্য। তাহলে এই তবুক অভিযানের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে তার দিনের জন্য অত্যন্ত প্রয়োজন মতো ত্যাগ কোরবানি জান মাল নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন, এবং যেখানে দরকার হয় সেখানে পিছপা হয়ে গেলে কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে মুসলিম উম্মাকে আল্লাহ সতর্ক করলেন, সাবধান করলেন। দুই নম্বর শিক্ষা হচ্ছে, এই যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সূরা করতেন, পরামর্শ করতেন, বিভিন্ন বিষয় যখন আসত। আপনারা দেখেছেন সিরাতের আলোচনার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই পিপাসায় কষ্ট পাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু আবার এসে বলেন খাওয়ার কষ্ট হচ্ছে, ইত্যাদিগুলো এক এক সময় এক একটা দিলে তখন তিনি পরামর্শ শুনতেন এবং পরামর্শ করতে করতে তিনি অনেক সিদ্ধান্ত দিয়েছেন। আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, এখন তো পিপাসা সবার প্রাণ ফেটে যাচ্ছে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন এবং বললেন যে ওইখানে পানির একটা শুকনো আছে, হ্রদ আছে বা একটা ঝর্ণাধারা আছে, সেখানে যাওয়া পর্যন্ত একটু কষ্ট করে ওখানে যাই। তারপরে সেখানে গিয়ে তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, পানি শেষ হয়ে গেছে, অল্প পানির মধ্যে পরে ফুঁ দিলেন, আল্লাহ তাআলা পানির ফোয়ারা বের করে দিলেন। এগুলো সবগুলো যখন যখন যে পরামর্শ আসছে তিনি পরামর্শ ভিত্তিক তাদের সঙ্গে চলেছেন। শুধু তিনি যেটা আল্লাহ তাআলার ওয়াহী, যেখানে পরামর্শের দরকার নাই সেখানে তো পরামর্শ নেন নাই, কিন্তু যেগুলো টেকনিক্যাল বিষয়, স্ট্র্যাটেজিক বিষয়, পরিকল্পনার বিষয়, এগুলোর ক্ষেত্রে তিনি সবসময় পরামর্শ করতেন, শুধু নিজের ডিক্টেটরশিপ চালিয়ে দিতেন না। যেমন তবে যুদ্ধে যখন তিনি পৌঁছলেন সেখানে, ইতিমধ্যেই রোমান সম্রাট খবর পেয়ে গেল যে তারা এই বেদুইনরা মদিনা থেকে এত দূর 3 সপ্তাহের জার্নি করে, 2 সপ্তাহের জার্নি করে তারা এ দূর পর্যন্ত এসেছে। তখন সে ভয় পেয়ে গেল, এত দূর থেকে তারা 30,000 বাহিনী আসছে, তার মানে তাদের মনোবল তো সাংঘাতিক শক্ত। তখন সে ভয়ে তার সৈন্য গুটে প্রস্থান করা শুরু করে দিল রোমান সম্রাট। চিন্তা করে দেখেছে রোমান বাহিনী আর আগালো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন যে কি করবো আমরা, তারা যেহেতু পরাজিত হয়ে গেছে তাদেরকে ধাওয়া করে যাই, আরেকটু তাদেরকে অ্যাটাক করে ফেলি, তোমরা কি মনে করো, পরামর্শ করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় না তাদেরকে ধাওয়া করাটা বুদ্ধিমানের কাজ হবে আমাদের জন্য, কারণ আমরা ইতিমধ্যে অনেক লম্বা সফর করে এসে আমাদের অনেক লোকজন ক্লান্ত হয়ে গেছে, এনার্জি অনেক কমে আসছে, খাবার দাবার সবগুলারই আমাদের কিছু ক্রাইসিস আছে, আর এদূর পর্যন্ত হলো এই আরব দেশের মানে মরুভূমির এলাকা, পরবর্তী পর্যায়ে ও রোমান বাহিনী যেদিক থেকে আসছে সিরিয়া থেকে, ওই সাইডটা সেখানে নগরায়ন আছে, সেখানে কিছু কিছু উর্বর ভূমি আছে, সেখানে শহর বন্দর আছে, যে তারা ওখানে তাদের বিভিন্ন জায়গায় ওগুলো তাদের লোকেশনগুলো এমনভাবে করা আছে আমরা ওগুলো কিছু চিনি টিনি না, আমরা তো মোটামুটি যা যাবার জাতির মতো মরুভূমিতে ফাইট করতে অভ্যস্ত, শহরে বন্দরে তারা কোন জায়গায় উৎপত্তি থাকবে ওখানে তাদের কি প্রিপারেশন এগুলো সম্পর্কে কিছু জানি না। তো এই জন্য মনে হয় না যে ইয়া রাসূলুল্লাহ, আর তাদের প্রায় 2,500 সৈন্যবাহিনী নিয়ে আসছিল রোমান সম্রাট, 2,500, 30,000 কারণে সে খবর পেয়ে চলে গেল। যাই হোক, তো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল বাহিনীর মোকাবিলায় আপনার ক্লান্ত বাহিনী নিয়ে যাওয়াটা ফার্দার, এদের পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সাহায্য করেছেন, বোঝা ঠিক হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত ওনার পরামর্শকে খুব গুরুত্ব সহকারে নিলেন এবং তিনি বলেন, ঠিকই বলেছে, তাহলে চলো আমরা ফেরত চলে যাই, আমাদের অনেক কাজ হয়ে গেছে, এটাও আমাদের কম হয়নি, যথেষ্ট অর্জন হয়েছে। অর্জন কি হয়েছে একটু পরে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এটা একটা শিক্ষা যে ইসলামী রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের কিভাবে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। এক ব্যক্তি, এক নেতা, এক দেশ, এই জাতীয় চিন্তা যে সারা বছর করে মানুষেরা, সুযোগ পেলেই নিজেকে দেশের মালিক মনে করে, বাস তিনি এত বড় ফেরাউন হয়ে যান। যে ইসলাম কি শিখায়, পরামর্শ মাখাবা মান ইস্তাশারা ও মানা দেব মান ইস্তাখারা, যে ব্যক্তি পরামর্শ করে সে কখনো ব্যর্থ হবে না, যে ব্যক্তি ইস্তেখারা করে সে কখনো আফসোস করবে না। তিনি পরামর্শ, এই আমরা পরামর্শ শিক্ষা, যে কোনো ইজতেমাই যে কোনো কাজে পরামর্শ করে কাজ করা, এমনকি পারিবারিক কাজে, পরিবারের ব্যাপারে একটা ডিসিশন নেবেন আপনি পারিবারিক কোনো বিষয়ে, সেখানেও পারিবারিকভাবে সুরা করেন, পরামর্শ করেন, পরামর্শ করেন। ও আমরুহম সুরা বাইনাহু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসলমানদের প্রত্যেকটি কাজ নিজেদের মধ্যে পরামর্শ করে হবে। কেউ কেউ মনে করে কোন ইসলামী সংগঠন পরিচালনা করতে গেলে খালি সুরা লাগে, নো, আপনার ঘরের ভিতরে সুরা লাগবে, পরিবারের ছেলেটা কোথায় কোন লাইন লেখাওয়া করবে, তারপরে আপনার কখন কি বড় ধরনের খরচপত্র করতে মানে কেনাকাটা করা লাগবে, অর্থাৎ আসবাবপত্র ইত্যাদিগুলো চেঞ্জ করতেছি, আপনি ঘরের কর্তা, আপনার যেটা মধ্যে সেটা করলেন, বাকিদের কোনো পরামর্শই নেন না, এটা ভালো তরিকা না, সব কিছুর ব্যাপারে পরামর্শ করা ভালো। এরপরে আমরা আরেকটি শিক্ষা অভিধান থেকে পাই, সেটা কি, যে কঠিন পরিশ্রম করে নিজেদেরকে তৈরি করতে হবে। এই তবুকের যুদ্ধ কিন্তু আসলে মুসলমানদের জন্য ট্রেনিং ছিল, পরবর্তী পর্যায়ে এই সাহাবিদেরকে দিয়েই আল্লাহ তাআলা পারস্য বিজয় করাবেন, রোমান সম্রাটের সাম্রাজ্য বিজয় করাবেন। তো বিজয়টা শুধু মদিনার ভিতরে থেকে আশেপাশে পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত শেষ করলে হবে না, বিশাল দেড় হাজার মাইলের রাস্তা পাড়ি দিতে হবে। ট্রেনিং করে এসে যে শক্তি, যে হিম্মত হবে, ওই হিম্মত নিয়ে পরবর্তী পর্যায়ে সাহাবায়ে কেরাম কি করেছেন, পারস্য এবং রোমান সম্রাটকে বিজয় করেছেন। ওই ট্রেনিংটা দামি ট্রেনিং ছিল, কি কষ্ট ট্রেনিং ছিল, পিপাসা গলা শুকিয়ে গিয়েছে, খাবারের অভাবে অনেক কষ্ট হয়েছে, আর মরুভূমির খালি পায়ে অথবা ছেঁড়া জুতা নিয়ে রাস্তা পাড়ে দিয়েছেন, পাহাড় উপর দিয়ে উঠানামা করেছেন, পাথরে জমিন দিয়ে চলেছেন, ট্রেনিং হয়েছে। এই ট্রেনিং এর শিক্ষা এখনকার জামানায় আর্মিকে দেওয়া হয়, পুলিশকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয় যাদেরকে জানেন, বা নৌবাহিনীকে ট্রেনিং দেয় এই ঠান্ডার রাতের মধ্যে সাগরে ডুবাই, সাগরে নামাই দেয় সাঁতরাও। আমার মনে আছে বাংলাদেশের হাইকোর্টের সামনে একটা বড় পুকুর আছে, এখন থেকে প্রায় আমার মনে হয় 15-20 বছর আগে ঘটনা কি না একটু বেশি, পুলিশ অফিসারদের ট্রেনিং হচ্ছিল শীতের রাতে, তাদেরকে সেই পুকুরে নামিয়ে দিয়েছিল, দাঙ্গা পুলিশের ট্রেনিং ছিল এগুলি, এবং সেখানে একটা লোক শীতে মারাই গেছে। তো অবশ্য এরকম লাইফ রিস্কে যাওয়া দরকার নাই, কিন্তু এখনো আর্মিদেরকে ট্রেনিং দিতে গেলে জানেন আর্মিদের ট্রেনিংটা এক মারাত্মক কষ্টের কাজ, এই জন্য অনেকে ট্রেনিং অসমাপ্ত রেখে ভেঙে চলে আসে, ইস্তফা দেয়, কারণ পৃথিবীতে সবসময় এই যুদ্ধ কেউ করতে না চাইলে যুদ্ধ চাপিয়ে দেয়, প্রতিরক্ষার জন্য অন্তত নিজের আর্মি ঠিক রাখতে হবে। মুসলমানদেরকে ট্রেনিং দিলেন এবং এই ট্রেনিংটা ওনাদের পরে কাজে লেগেছে, আল্লাহ তাআলা গোটা আরব দেশ এবং পরে পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যকে বিরাট অংশ মুসলমানদের হাতে এনে দিয়েছিলেন এই সাহাবিদের ট্রেনিং পাওয়া লোকগুলোর হাতে। তাহলে রসুল্লাহ সাল্লাহকে দিয়ে আল্লাহ তালা ট্রেনিং দিয়েছেন, মুসলিম উম্মাকে ট্রেনিং লাগবে ফিজিক্যালি, সব কিছু যখন ইসলামী রাষ্ট্র হবে এইভাবে, শুধু যদি আর্মিকে যদি ট্রেনিং না দেয় এবং এক্সারসাইজ না করায়, খালি টাকা পাঠা দিয়ে খালি খাওয়াইতে থাকে মাছ গোস্ত, তাহলে আর কোনো ওদের কুচকাওয়া সকাল সন্ধ্যা দেখবেন এখনো করায়, না হলে যেগুলো সব মোটা হয়ে ফুলে টুলে আপনার আর কোনো যুদ্ধ কাজে লাগবে না, অলস হয়ে যাবে সব। যে আর্মির ট্রেনিং বেশি মজবুত সে আর্মি পৃথিবীতে সবচেয়ে দুর্ধর্ষ আর্মি হয়, আর যারা আরাম আয়েশে শুধু থাকে আর খায় সে আর্মি বেশি কাজে লাগে না। তারপরে আসো যে এই যুদ্ধের অর্জন কি হলো, 1500 মাইল গেলেন এবং 50 দিন থাকলেন, যাইতে 15 দিন, আসতে 15 দিন, সেখানে 20 দিন, যুদ্ধও হলো না, তো হলো কি, লাভ কি হলো, লাভ এক নম্বর লাভ হয়েছে, এই যুদ্ধে রোমান শক্তি পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ছিল, তখন দুইটা সুপার পাওয়ার ছিল, রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য, ইরানের সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য আসছিল যুদ্ধ করার জন্য, কিন্তু পরে ভয়ে পালিয়ে গেল, তাদের মনে খাওফ ঢুকে গেল, দুশ্মনের মনে যদি ভয় ঢুকে তারা দুর্বল হয়ে যায়, এবং মুসলমানদের মনে সাহস ঢুকলো যে আমরা বেদুইন জাতির যাযাবর জাতির মতো লোক না, জরুরি আমাদের ভয়ে যদি তারা ভীত হয়ে যায় তাহলে আমরা কেন পিছপা হব, আমরা কেন এগিয়ে যাব না, আমরা কেন হিম্মত করব না। পরবর্তী পর্যায়ে এই হিম্মত কাজে লেগেছে। তারপরে শিক্ষা হচ্ছে যে এই ইসলামী রাষ্ট্রটা যে কোনো বড় শক্তিকে চ্যালেঞ্জ করার মতো একটা পর্যায়ে এসেছে, এবং পুরো একটা ইসলামী রাষ্ট্রের একটা পুরো ক্লিয়ার ধারণা, যেটা শুরুতে বলেছিলাম আজকে, যে মদিনায় কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, আস্তে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা করলেন, সামরিক বাহিনী গড়ে তুললেন, এবং একটা আধুনিক রাষ্ট্রের রূপ সৃষ্টি হয়ে গেল। আর রাষ্ট্রে কোনো আধুনিক রাষ্ট্রের কোনো রূপ ছিল না, কোনো সংজ্ঞা ছিল না, আশেপাশে বিভিন্ন রাষ্ট্রের সংজ্ঞা আছে, কিন্তু আরব দেশের মধ্যে সব বিভিন্ন কবিলা উপজাতি, জাতি উপজাতি মিলে তিনি একটি রাষ্ট্রে পরিণত করলেন, এবং তিনি সেখানে গিয়ে এটাকে কনফার্ম করে দিলেন যে তোমরা একটা শক্তি, তোমরা একটা রাষ্ট্র, তোমাদের একটা মিশন আছে লাইফের মধ্যে, আগামীতে তোমরা কি করবে, তোমাদের অনেক কাজ আছে। তার আরবদের মাথায় তিনি রাষ্ট্রের একটা এজেন্ডা ঢুকিয়ে দিলেন। তারপরে হচ্ছে যে গোটা আরব দেশের মধ্যে, আরব দেশের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠলো। আরব দেশে কোনো ইউনিটি ছিল না, এক কবিলা আরেক কবিলার বিরুদ্ধে যুদ্ধ হয় এইভাবে, সবাইকে মিলে কবিলা ভিত্তিক না রাষ্ট্রভিত্তিক যে সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেল, এবং এটার আন্ডারে একটা ইসলামের শক্তি আসলো, ইসলামের জন্য শক্তি লাগে। আল জাজিরাতুল আরবি, আরব উপদ্বীপ পুরো ইসলামের শক্তির কেন্দ্র হয়ে গেল। এখানকার শক্তিটা কবিলার শক্তি নয়, সেখানে শক্তি হলে এখন ইসলামের শক্তি, মুসলমানদের শক্তি, এক রাষ্ট্রের শক্তি। এই অর্জন গুরা হওয়ার হলো যেটা পরবর্তী পর্যায়ে ওনার ইন্তিকালের পরেই দেখা গেল, যেটা শুরুতে বলেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় আস্তে মুসলিম আসতে সীমা বাড়ল, ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তো প্রায় অর্ধেক পৃথিবী ওনার আন্ডারে চলে আসলো, উমাইয়া খেলাফতের সময়, আব্বাসিয়া খেলাফতের সময়, উসমানিয়া খেলাফতে, ইউরোপ পর্যন্ত এই সময় দখলে অর্ধেক ইউরোপ প্রায় চলে গিয়েছিল। তো এই গোড়া পত্তন হয়, তবুক যুদ্ধের পরে এই ভীষণ দেখান, তাদের জীবনের এই উচ্চাকাঙ্ক্ষা তিনি তুলে ধরলেন যে তোমরা এসেছ আরব উপদ্বীপে সীমাবদ্ধ থাকার জন্য নয়, তোমাদেরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামের আলো এবং তোমাদের পৃথিবীকে অনেক অংশ তোমাদের পায়ের নিচে এনে দিবেন ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য। এবং তাই হয়েছে। মিশর এটা তো কোনো আরব দেশের সরাসরি অংশ না, সাগরের ওই পারে ইসলাম ভিতরে এসে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু সময় সিরিয়া এসে গেল, পরবর্তী পর্যায়ে মরক্কো থেকে শুরু করে পুরো উত্তর আফ্রিকা এসে গেল, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে গেল। এরপরে হলো যে রোমান শক্তি, পারস্য শক্তি, এগুলোর ভয় আর মুসলমানদের আরবদের থাকলো না, তারা এগুলোকে মোকাবেলা করার মতো আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দিলেন। এভাবে করে আমরা তবুক যুদ্ধের শিক্ষার শেষ পর্যায়ে এসেছি ইনশাআল্লাহ। এখন থাকলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মদিনা থেকে তবুকে এসেছেন, তবুক যুদ্ধের কাহিনী কমপ্লিট। তারপরে তবুক যুদ্ধ থেকে এরপরে ওনার বিদায় হজ আসবে। তো তবুক যুদ্ধ থেকে বিদায় হজের মাঝখানে যে সময়টা তিনি পেয়েছেন, এই সময় অনেক কাজ হয়েছে চতুর্দিক থেকে। আরবের যে সমস্ত কবিলাগুলো তখনও ইসলাম কবুল করেনি, এরা দলে দলে ইসলামের দিকে আসছে, যে কথার জন্য সূরা নাসর নাজিল হয়েছে, দলে দলে বিভিন্ন কবিরা থেকে এসে মদিনা ইসলাম কবুল করা শুরু করেছে। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং ইসলাম কবুল হচ্ছে তাইফের যে সাকিব গোত্র যেটা ছিল, যারা সহজে ইসলামের দিকে আসেনি, তাদের কবিলার যে ইয়ে ছিল সাকিব গোত্র, হাওয়াজেনের লোকেরা অনেক ইসলাম কবুল করে ফেলছিল তাইফ যুদ্ধের পরে, একটা গোত্র তাইফের ইসলাম কবুল করে, কিন্তু আরেকটি বড় গোত্র যারা আরো উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বহুদিন অবরোধ করে তাদেরকে পরাস্ত করতে পারেননি। পরে সাহাবায়ে কেরাম গণ আপনাদের মনে আছে কিনা বললেন যে আর কত, আমরা চলো এখন থাক, আমরা এবার চলে যাই মদিনা, এরা সহজে ধরা দেবে না। তো ওনাকে হয়তো আল্লাহ তাআলা জানতে দিয়েছেন যে একদিন হয়তো তারা কবুল করবে। এই দুর্ধর্ষ সাকিব জাতি, তাদের ইসলাম কবুল করার কাহিনী সাংঘাতিক ইন্টারেস্টিং, তার কাহিনী শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। ওদের কাহিনী আসবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা শুনবো। ওবিল্লাহি তৌফিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।